ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
2005 সালে সারা দেশে সিরিজ বোমা হামলার এক যুগ পূর্ণ হল আজ বৃহস্পতিবার।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
স্কুল কলেজের চত্বরের 100 মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রির দোকান তৈরি হওয়ার ফলে ছেলেমেয়েরা ভীষণ ভাবে তামাকজাত দ্রব্য সেবনে আসক্ত হয়ে পড়ছে।
তাছাড়া রয়েছে ভার্জিনিয়ার শার্লটসভিলের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন।
They tried to kill my child to shut her up. Well, guess what? You just magnified her.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে যে বার্সিলোনা শহরের কেন্দ্রস্থলে একটি ভ্যান গাড়ি ফুটপাতে উঠে পড়লে বহু লোক আহত হয়েছেন। গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। কোনো কোনো খবরে বলা হচ্ছে যে এই ঘটনার পর দুজন সশস্ত্র লোক একটি রেস্টুরেন্টে প্রবেশ করেছে। বিস্তারিত খবর এখনও আসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় সংবাদ মাধ্যম এবং রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের এই বলে সমালোচনা করেছেন যে তারা গত সপ্তাহান্তে ভার্জিনিয়ার শার্লটসভিলে সহিংসতা সম্পর্কে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছেন। গোড়াতে শনিবার ট্রাম্প তার মন্তব্যে সহিংসতার জন্য অনেকগুলো পক্ষকে দায়ী করেন। আবার সোমবার তিনি এই জন্য নব্য নাৎসি, শ্বেতাঙ্গ বর্ণ শ্রেষ্ঠবাদী এবং কু ক্লাক্স ক্লানকে এই অশান্তির জন্য দায়ী করেন। মঙ্গলবার নাগাদ তিনি আবার তাঁর প্রাথমিক মন্তব্যে ফিরে যান। ট্রাম্পের ওই মন্তব্যের পর প্রভাবশালী রিপাবলিকান এবং ডেমোক্রেটদের কাছ থেকে যেমন সমালোচনা এসছে, তেমনি সমালোচনা করেছেন ব্যবসায়ী এবং সামরিক বাহিনীর কর্মকর্তারাও। সমালোচকদের মধ্যে গ্রামও রয়েছেন, যিনি বুধবার বলেন যে ট্রাম্পের কথাগুলো আমেরিকানদের ঘা না শুকিয়ে তাদের আরও বিভক্ত করছে। গ্রাম বলেন, গতকাল দেওয়া তাঁর বক্তব্যে আবারও এক কদম পিছিয়ে গেলেন তিনি যখন তিনি ওই সমাবেশে অংশগ্রহণকারী শ্বেতাঙ্গ বর্ণ শ্রেষ্ঠবাদী, নব্য নাৎসি ও কে এবং ওই মিস হেদার হায়ারকে একই পাল্লায় মাপেন। উল্লেখ করা যেতে পারে যে 32 বছর বয়সী মিস হায়ার ওই সহিংসতায় প্রাণ হারান এবং আরও 19 জন এতে আহত হন, যখন একজন নাৎসি সমর্থক বিরোধী প্রতিবাদকারীদের উপর গাড়ি নিয়ে চড়াও হয়। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ জেনারেল বলছেন যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আগামী সপ্তাহে এক যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। চীন ও উত্তর কোরিয়া এই বার্ষিক মহড়া বন্ধ করার যে চাপ দিচ্ছে তাকে পাশ কাটিয়ে এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল জোসেফ ডানফার্ড আজ বেইজিংয়ে বলেছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া হ্রাস করার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। বিষয়টি বেইজিং ও পিয়ংইয়ংকে ক্ষুব্ধ করেছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া যে পর্যন্ত না পরমাণু অস্ত্র নির্মাণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে তাদের বর্তমান পরিকল্পনা থেকে পিছিয়ে আসার ইচ্ছে প্রকাশ করছে, সে পর্যন্ত আমি সামরিক মহড়া বাতিল করার বিষয়টি অনুমোদন করব না। ওইসব পরমাণু অস্ত্র জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্র এমনকি খোদ চীনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডানফার্ড অবশ্য স্বীকার করেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির সামরিক সমাধান মারাত্মক হবে, তবে বলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পরমাণু অস্ত্রসজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে দেওয়াটা অকল্পনীয়। ওই ধরনের পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রের প্রতিও হুমকি হতে পারে। এই শীর্ষ সামরিক নেতা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক নেতাদের বাস্তবোচিত সামরিক বিকল্প গড়ে তোলার জন্য বলছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জয় ইন বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো রকম সামরিক ব্যবস্থা নেওয়ার আগে দক্ষিণ কোরিয়ার অনুমোদন লাভের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট মুন গতকাল তাঁর ক্ষমতা গ্রহণের প্রথম 100 দিন উপলক্ষে টেলিভিশনের মাধ্যমে দেওয়া এক সংবাদ সম্মেলনে কোরীয় উপদ্বীপে আরেকটি সামরিক সংঘাত নিবৃত্ত করার সংকল্প প্রকাশ করেছেন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে 1950 থেকে 1953 সালের কোরীয় যুদ্ধ শেষ হয় একটি সাময়িক সন্ধির মাধ্যমে, কাজী দুপক্ষ কার্যত এখনও যুদ্ধ অবস্থায় রয়েছে। মুক্তমনা মুন পিয়ংইয়ং সরকারের সঙ্গে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে মে মাসে দায়িত্ব গ্রহণ করেন, যার মধ্যে ছিল উত্তর কোরিয়ার বিশেষ দূত নিয়োগ করা। কিন্তু উত্তর কোরিয়ার বিচ্ছিন্ন হয়ে পড়া সরকার তাঁর এই বন্ধুত্বের প্রসারিত হস্ত প্রত্যাখ্যান করেছে। মুন আজ বলেছেন যে তিনি উত্তর কোরিয়ার ব্যাপারে আরও ধৈর্য ধরতে চান, তবে সতর্ক করে দেন যে উত্তর যদি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে পরমাণু অস্ত্র দিয়ে সজ্জিত করে তাহলে সে বিপদসীমা অতিক্রম করবে। বাংলাদেশে 2016 সালে সড়ক দুর্ঘটনায় 23,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে সরকারের অর্থ সহায়তায় পরিচালিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই জরিপে উঠে এসেছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন রিসার্চ বাংলাদেশ CIPRB সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য করা বাংলাদেশ হেলথ অ্যান্ড ইঞ্জুরি সার্ভে 2016-তে আরো উঠে এসেছে একই বছরে সড়ক দুর্ঘটনায় বিভিন্ন ধরনের আঘাতে আহত হয়ে 34 লাখের উপর মানুষ। এ প্রসঙ্গে CIPRB-র পরিচালক অপারেশন ডক্টর সেলিম মাহমুদ চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে বললেন,
আমরা যেটা দেখেছি যদি আমরা এটা ইঞ্জুরির কারণে যদি আমরা ডিসএবিলিটি করি সেক্ষেত্রে প্রায় আমরা দেখেছি যে প্রায় 80,000-এর মতো মানুষ প্রতি বছর পার্মানেন্টলি ডিসেবল হচ্ছে কিন্তু রোড ট্রাফিক ইঞ্জুরি।
তিনি জানান দেশের প্রায় 3 লাখ লোকের উপর চালানো এই জরিপের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটি ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারত ও চীনের সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দুতরফে বৈঠক হয়েছে বুধবার, কিন্তু কোনো সমাধান হয়নি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
চীন ও ভারতের মধ্যে 4,057 কিলোমিটার দীর্ঘ সীমান্তের পূর্বাঞ্চলে উত্তেজনা মেটবার আগেই পশ্চিম সীমান্তের লাডাখেও উত্তেজক পরিস্থিতি তৈরি হয়ে গেল। দুতরফের সেনার মধ্যে প্রথমে হাতাহাতি, তারপর ঢিল ছোঁড়াছুড়ির পর বুধবার দুপক্ষ একটা মীমাংস বৈঠকে বসে, কিন্তু সন্তোষজনক সমাধানে পৌঁছানো যায়নি। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে চীন পূর্ব সীমান্তের ডোকলামের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায়। তীব্র শীত পড়বার আগেই তাই এই দীর্ঘ সীমানার বিভিন্ন অংশে চাপে রাখার জন্য ভারতকে খুঁচিয়ে চলেছে চীন। তবে পুরোদস্তুর যুদ্ধের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। ভারত সরকার যথাসম্ভব শান্ত থাকছে, উস্কানি দেওয়াও এড়িয়ে চলেছে। তবু চীনের তরফে ছোটখাটো সংঘর্ষ ও প্ররোচনা এখন চলতেই থাকবে বলে ভারতীয় বিশেষজ্ঞদের আশঙ্কা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হিজবুল মুজাহিদিনকে বিদেশি সন্ত্রাসী বলে চিহ্নিত করার জন্য পাকিস্তান যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে। এই সর্ববৃহৎ জঙ্গি গোষ্ঠীটি বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া সংবাদদাতাদের আজ বলেন যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ইসলামাবাদ সরকার হতাশ হয়েছে। তিনি বলেন কাশ্মীর হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আঞ্চলিক বিবাদের জায়গা এবং এ ব্যাপারে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নের অপেক্ষায় কয়েক দশক ধরে ঝুলে রয়েছে। জাকারিয়া আরও বলেন যে ভারতে দখল করা জম্মু ও কাশ্মীরে আদিবাসী কাশ্মীরিদের 70 বছরের পুরনো সংগ্রাম বৈধ ব্যাপার, কাজেই কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণাধিকারকে যে ব্যক্তি বা গোষ্ঠী সমর্থন করছে তাদেরকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করা ন্যায়সঙ্গত নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বুধবার আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তালিকায় হিজবুল মুজাহিদিনের নাম অন্তর্ভুক্ত করে বলেছে যে এই পদক্ষেপ এই জন্য নেওয়া হলো যাতে করে গোষ্ঠীটি সন্ত্রাসী আক্রমণের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণ করতে না পারে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সৌদি সংবাদ মাধ্যমগুলো আজ জানিয়েছে যে কাতারের হজ যাত্রীদের জন্য সৌদি আরবের সীমান্ত খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। সৌদি বার্তা সংস্থা বলছে যে সালোয়ার সীমান্ত পারাপারটি খুলে দেওয়া ছাড়াও হজ যাত্রীদের বহনের জন্য সৌদি আরব নিজেদের খরচেই দোহায় বিমান পাঠাবে। ওই খবরে আরও বলা হয়েছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের রাজপরিবারের সদস্য শেখ আবদুল্লাহ বিন আলী সানির মধ্যে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সৌদি আরব বলেছিল যে তারা কাতারি হজযাত্রীদের দোহা থেকে কেবলমাত্র বিমানে করে সৌদি আরবে প্রবেশ করতে দেবে। কাতার এই পদক্ষেপের সমালোচনা করে বলেছিল যে সৌদি আরব হজযাত্রার রাজনীতিকীকরণ করছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। আজ থেকে 12 বছর আগে 2005 সালের 17 আগস্ট বাংলাদেশের 63টি জেলায় একযোগে বোমা হামলা সংঘটিত হয়। বাংলাদেশে জঙ্গিদের অস্তিত্ব জানান দিতেই জঙ্গি সংগঠন জেএমবি এই বোমা হামলা চালিয়েছিল। আজ বৃহস্পতিবার এ সহিংস হামলার একযুগ পার হতে চলেছে, তারপরেও অনেক মামলায় এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি। ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের জঙ্গিদের অস্তিত্ব জানান দিতে ঢাকা সহ দেশের 63 জেলায় 2005 সালের 17 আগস্ট একযুগে বোমা হামলার একযুগ পূর্ণ হল বৃহস্পতিবার। জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি ওই বোমা হামলা চালিয়েছিল। এই ঘটনায় পুলিশ সারা দেশে 161টি মামলা দায়ের করে, যার মধ্যে এতদিনে 143টি চার্জশিট বা অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু অনেক মামলাই এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় উদ্বিগ্ন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
অধিকাংশ মামলাগুলি এখনো নিম্ন আদালতে বিচারের জন্য আছে। এই মামলাগুলি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য নিম্ন আদালত যারা মামলা পরিচালনা করেন অর্থাৎ পাবলিক প্রসিকিউটর তাদেরকে আরো সচেষ্ট হতে হবে।
একযুগ সময়ে বাংলাদেশে জঙ্গিবাদের ধরন ধারণ কার্যক্রম যেমন পাল্টেছে, তেমনি বিস্তার ঘটেছে জঙ্গি সংগঠনগুলোর। ছোটখাটো হামলা আবার সাময়িক পিছু হটার মধ্যে ভেতরে ভেতরে সংগঠিত এবং শক্তি সঞ্চয় করেছে জঙ্গি সংগঠনগুলো, যার বহিঃপ্রকাশ গত বছরের জুলাই মাসের গুলশান হলি আর্টিজান বেকারির হামলা। এরপর থেকে জঙ্গি বিরোধী অভিযান চলছে। ঢাকার পুলিশ প্রধান আসাদুজ্জামান মিয়া মনে করেন, বড় ধরনের নাশকতার সক্ষমতা জঙ্গিদের আর নেই।
নাশকতা করার সক্ষমতা তাদের আছে বলে আমরা মনে করছি না, আমাদের তথ্য সেটা বলছে না।
2005 সাল থেকে এ পর্যন্ত সময়ের জঙ্গিবাদের বিস্তার সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক এবং নিরাপত্তা বিষয়ক প্রভাবশালী গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান।
সারা দেশে যখন জেএমবি তাদের বোমা হামলা করেছিল, তার মাধ্যমে তারা সারা দেশকে জানিয়ে দিয়েছিল যে ধরনের সংগঠন আছে এবং তাদের সক্ষমতা আছে। তারপর যে ধরনটা আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছিলাম যে তারা কিছু ছোট ছোট অভিযানের ভিতরে তারা বিভিন্ন ভাবে তারা অভিযান চালাচ্ছিল। আমরা তারপরের স্তরে দেখতে পেলাম যে যখন 14 সালের পরে থেকে তারা বিশেষ বিশেষ টার্গেট সিলেকশন করে তারা সে ধরনের অপারেশন করতে শুরু করে, তার ভিতরে বিদেশিদের হামলা শুরু করে এবং বেশ কিছু অন্যান্য মসজিদে হামলা শুরু করে, তাছাড়া তারা শিয়া মসজিদে হামলা করে। বিশেষ বিশেষ অভিযানের মাধ্যমে তারা বিশেষ টার্গেটে তারা অভিযান চালাচ্ছিল। তারপরে তার শেষ পর্যায়ে আমরা সে দেখতে পাই যে হলি বেকারিতে যে বড় ধরনের হামলাটা হয় সেটা বাংলাদেশের জঙ্গি পরিস্থিতির জন্য একটা মাইল ফলক হিসেবে গণ্য করা যেতে পারে। এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা জঙ্গি কর্মকাণ্ড সাময়িকভাবে কিছুটা স্তিমিত থাকলে পুলিশের অভিযানের কারণে এটা কোনোভাবে সমাধান হয় নাই। যদি এটা কেউ মনে করেন যে বাংলাদেশের জঙ্গি পরিস্থিতি সম্পূর্ণভাবে নির্মূল করা গেছে, সেটা ভুল এবং ভ্রান্ত ধারণা হবে। আমরা যেটা মনে করছি আমাদের বিশ্লেষণে যে পুলিশের অভিযানের কারণে তাদের কর্মকাণ্ড সাময়িকভাবে কিছুটা স্তিমিত আছে, তবে তারা সম্পূর্ণভাবে তাদের কর্মকাণ্ড আন্ডারগ্রাউন্ডে পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এর ফলপ্রসূ হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রায় বিভিন্ন স্থানে গোলা বারুদের আমরা সন্ধান পাচ্ছি, এছাড়া জঙ্গিদের আস্তানার সংঘাত পুলিশ পাচ্ছে, এছাড়া আমরা জানতে পাচ্ছি যে তারা বিভিন্নভাবে তাদের স্তরে বিভিন্ন স্তরে তাদের রিপোর্ট সংগ্রহ করার জন্য অভিযান যেটা সেটা সম্পূর্ণভাবে চালিয়ে যাচ্ছে। কাজে আমরা বলতে পারি যে সাময়িকভাবে পুলিশের অভিযানের কারণে তাদের কর্মকাণ্ড সাময়িকভাবে কিছুটা স্থিমিত থাকলে থাকলেও তাদের পরিচালনা করা যে প্রধান লক্ষ্য সেখান থেকে তারা দূরে সরে আসেনি।
জঙ্গি মোকাবেলা এবং দমন সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি সম্পর্কে জেনারেল মুনির ধওয়ান বলেন,
যথার্থ নয়, কারণে যে ধরনের অভিযান করে তারা মানুষের সন্ধান জঙ্গি সন্ধান পাচ্ছে, তাদের আস্তানার সন্ধান পাচ্ছে বা তাদের গোলা বারুদের সন্ধান পাচ্ছে, এটাই প্রমাণ করে যে তাদের কর্মকাণ্ড বন্ধ হয় নাই। যদি বন্ধ হয়ে যেত তাহলে এ ধরনের কোন অভিযানের প্রয়োজন হতো না। এটাই প্রমাণ করছে যে তাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত সম্পূর্ণভাবে সক্রিয় আছে, তবে তারা সাফল্যের সাথে গত এক বছরে কোন অভিযান তারা তাদের কর্মকাণ্ড দেখাতে পারে নাই পুলিশের তৎপরতার কারণে, পুলিশের কর্মকাণ্ডের কারণে। তবে এটা এই বললে সঠিক হবে না যে তাদের সম্পূর্ণভাবে নির্মূল করা গেছে, তাদের কিছুটা হলেও সাময়িকভাবে স্থগিত করা গেছে, এটাই আমাদের বিশ্লেষণে আমরা মনে করি।
জেনারেল মুনিরুজ্জামান, জঙ্গি মোকাবেলায় যতটা সফলতার দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করছে সেই দাবির সাথে দ্বিমত পোষণ করেন এবং বলেন, জঙ্গিদের ক্ষমতা পুরোপুরি বিনাশ করা গেছে বলে যা বলা হচ্ছে তা যথার্থ নয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে বন্যার ফলে দুই বঙ্গের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে চার দিন ধরে রেল যোগাযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
পশ্চিমবঙ্গে গত দুমাস ধরে বন্যায় 95 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। এর মধ্যে 63 জন দক্ষিণ ও 32 জন উত্তরবঙ্গে। উত্তর দক্ষিণের মধ্যে রেল যোগাযোগ টানা চার দিন ধরে বিচ্ছিন্ন, পুনঃস্থাপিত কবে হবে বলা খুব কঠিন। প্রায় এক ডজন ছোট বড় রেল সেতু গুরুতর ক্ষতিগ্রস্ত। লাইনের ওপর অনেক জায়গায় বন্যার জল বয়ে চলেছে বলে তা না সরা পর্যন্ত কতটা ক্ষতি হয়েছে লাইনে তা আন্দাজ করা মুশকিল এবং সারাতে কত সময় লাগবে সেটাও বলা এই মুহূর্তে অসম্ভব। সড়ক পথে কলকাতা শিলিগুড়ির স্বাভাবিক যাত্রার সময় 9-10 ঘন্টা, এখন অনেক ঘোরা পথে যেতে লাগছে 19-20 ঘন্টা। বিমান ভাড়া বাড়তে বাড়তে বুধবার 25,000 টাকায় গিয়ে পৌঁছে যায়। ভাঙা সড়কে বাস চালানো মুশকিল, ইতিমধ্যেই কয়েকটি বাস পথেই ভেঙে পড়ে রয়েছে। সরকারি ত্রাণ ও সব জলমগ্ন জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি, রাস্তাও জলের তলায় বলে। বন্যার এই দুর্গতির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভার্জিনিয়া রাজ্যের শার্লসভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীর বিক্ষোভ এবং তার বিরুদ্ধে প্রতিবাদ, এই ঘটনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকেই দায়ী করেছেন। এসব ঘটনার আরও কিছু প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার কয়েকটি রিপোর্ট থেকে বিস্তারিত শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের শার্লসভিলে হোয়াইট সুপ্রিমেসিস্ট বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীদের বিক্ষোভ এবং তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে যে মারাত্মক সহিংসতা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জন্য দুপক্ষকেই দায়ী করেছেন।
এবং এই প্রেসিডেন্ট দুপক্ষকে যে দায়ী করলেন তারও আবার প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, কারণ ব্যবসা সংক্রান্ত তার দুটি উপদেষ্টা পরিষদের সদস্যরা পদত্যাগ করলেন এবং ট্রাম্প পরিষদ দুটি তখন ভেঙে দিলেন, কারণ সদস্যরা পদত্যাগ করছেন আর তো কোনো বিকল্প নেই,
বেশ কয়েকজন পদত্যাগ।
এবং ট্রাম্প তখন টুইটারের মাধ্যমে বলেছেন যে ব্যবসায়ীদের উপর তিনি চাপ দিতে চান না, তাই তিনি ওই দুটি উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়েছেন।
প্রেসিডেন্ট সহিংসতার বিষয়ে যে মন্তব্য করেন তার জন্য আমেরিকার বিভিন্ন মহলে তিনি কিন্তু সমালোচনার সম্মুখীন হন। যেমন নাগরিক অধিকার আন্দোলনের নেতা রেভারেন্ড জেসি জ্যাকসন বলেন,
Equate those who vow a race war, who vow to maintain the legacy of bigotry and the civil and the race supremacy with civil rights protests is not a fair equation. And such an equation
তিনি বলেন, যারা বর্ণবাদের সমর্থক এবং ধর্মান্ধতা ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী, তাদের সঙ্গে যারা নাগরিক অধিকারের পক্ষে প্রতিবাদ জানায় তাদের সমভাবে দেখা একেবারে অন্যায়।
কারণ প্রেসিডেন্ট তো বলেছেন যে দুই পক্ষই দায়ী।
ঠিক, তাতে জেসি জ্যাকসন যেমন বলেন, তাতে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা, নব্য নাৎসিরা আরো শক্তিশালী ও সাহসী হয়ে উঠছে,
কারণ তারা এই ধরনের ঘটনা আবার ঘটাবে।
হ্যাঁ, তারা ভাবছে যে তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে তার মূল ভোটদাতা হিসেবে দেখেন, এটাই জেসিস জ্যাকসন বলছিলেন। আর কিন্তু জেসিস জ্যাকসন এটাও বলেন যে কিন্তু
আমেরিকার প্রেসিডেন্ট তো
সবারই প্রেসিডেন্ট, যারা যারাই কর দেয় এবং যারাই আছে
বর্ণ যে নাগরিক গোষ্ঠীর যেখান থেকে আসুক না কেন, আমেরিকান নাগরিক সবার প্রেসিডেন্ট তিনি,
সেটাই তিনি বলতে চেয়েছেন। এদিকে ট্রাম্পের মন্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেন,
The United Kingdom has taken action to ban far-right groups here. We've proscribed certain far-right groups here in the United Kingdom. And there's no equivalence, I see no equivalence, between those who propound fascist views and those who oppose them. And I think it is important for all those in positions of responsibility...
যুক্তরাজ্যে অতি ডানপন্থীদের নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, যারা ফ্যাসিস্ট দর্শনে বিশ্বাসী এবং যারা তাদের বিরোধী তাদের মধ্যে কোনো সমতা নেই। আমি মনে করি যারা গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন তাদেরকে সবসময় যখনই তারা অতি দক্ষিণপন্থী বক্তব্য শুনবেন তার তীব্র নিন্দা করা উচিত, নিন্দা জানানো উচিত।
এদিকে কিন্তু গতকাল শার্লটসভিলে অনুষ্ঠিত হয় হেদার হেয়ারের জন্য স্মরণ সভা। হেদার বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিচ্ছিলেন, এক বর্ণবাদী প্রতিবাদীদের মানে ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে প্রবেশ করেছিল এবং সেখানে প্রবেশ করার পরে অনেকে জখম হন এবং তার সেখানেই হেদার
নিহত হন।
তো তাকে স্মরণ করে মোমবাতি হাতে বিশাল জনতা নাগরিক আন্দোলন সময়কার একটি গান ও সমবেত কণ্ঠে তারা গান।
তার আগে এক গির্জা যে স্মরণ সভা হয় সেখানে হেদার হায়ারের মা সুজান ব্রো বলেন,
Say to yourself, what can I do to make a difference? And that's how you're going to make my child's death worthwhile. I'd rather have my child, but by golly, if I got to give her up, we're going to make it count.
তার বক্তব্যে কিন্তু সবার চোখে পানি এসে গিয়েছিল,
খুব আবেগপূর্ণ ছিল, স্বাভাবিক যে তার মেয়ে নিহত হয়েছে এবং মা বলছেন যে আপনারা কিছু করুন, যে বক্তব্য তিনি রাখলেন যে আপনারা নিজেদের মৃত্যু যেন বিফলে না যায়।
সেটাই তিনি বলছিলেন যে আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করুন পরিবর্তন আনার জন্য আপনি কি করতে পারেন, আপনি কিছু করতে পারলে আমার সন্তানের মৃত্যু বিফলে যাবে না।
সেটাই
আর হেদার হায়ারের বাবা মার্ক হায়ারও সেখানে ছিলেন, তিনি বললেন,
She wanted to put down hate. And for my part, we just need to stop all this stuff and just forgive each other.
হেদার হায়ারের বাবা মার্ক হায়ার বলছিলেন, হেদার চেয়েছিল ঘৃণা দমাতে, আমাদের এটা বন্ধ করতে হবে, একে অপরকে মাফ করে দিতে হবে,
ক্ষমা করা তো প্রয়োজন, কারণ এই ঘটনা না তো চলতেই থাকবে দিনের পর দিন। ওদিকে ইউরোপেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আর সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য লোকজন সেই বার্লিনের যে ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে সমবেত হয়েছিল, সেটা আমরা জানি বিশেষ একটি স্থান, তো সেখানেও লোকজন সমবেত হয়ে নানান প্রতিবাদ জানায়, নানানভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে।
যেমন সেখানে একজন ছিলেন নাৎসি বিরোধী প্রতিবাদকারী জেসন, তিনি বললেন,
Mein Opa hat auch in der Zweiten Weltkrieg gegen Neonazis.
My grandfather fought against Nazis in the Second World War, and I think it is a disgrace that Donald Trump is not against Nazis. Every American should know that we are against Neonazis.
তিনি বলছিলেন, জেসন বলছিলেন, আমার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে লড়েছেন। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প যে নাৎসিদের বিরুদ্ধে নয় তা সত্যি খুবই লজ্জাকর ব্যাপার। প্রত্যেক আমেরিকানই যেন এটা উপলব্ধি করেন যে আমরা সবাই নব্য নাৎসিদের বিরোধিতা করি।
সেটাই বলছে, এখনকার যুগে তো অনেক এসেছে এরকম নতুন, যেটা হোয়াইট সুপ্রিমেসিস্ট বলা হচ্ছে সেটা আমেরিকায় দেখা যায়, এবং ঠিক সে ধরনের মনোভাব পরিহার করে নতুন যুগে নতুনভাবে আমাদের সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে, ক্ষমা প্রদর্শন করতে হবে এবং সহমর্মিতা সহযোগিতা এইসবের মাধ্যমেই এগিয়ে যেতে হবে, সেটাই সবার মধ্যে ব্যক্ত মনের কথা।
আর শুধু ইউরোপে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ঘটনা
দেখা যাচ্ছে এবং আমেরিকার মধ্যে
বিভিন্ন জায়গায় প্রতিবাদ শহরে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তো এখনকার আলোচনা এই পর্যন্তই।
ভারতের অনেক স্থানে তামাকজাত পণ্যের ব্যবহার বেড়ে গেছে, এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
ভারত সরকার বেশ কয়েক বছর আগে জর্দা পান মশলা এবং গুটখা নামের তামাকজাত পণ্যের ওপরে দেশব্যাপী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গে তামাকজাত পণ্যের ব্যবহার তেমন একটা কমেনি, বরং দেখা যাচ্ছে স্কুলের ছেলেমেয়েরা এর প্রতি আরও বেশি আসক্ত হয়ে পড়ছে। পরমাশিষ ঘোষ রায়, তামাকজাত পণ্যের ব্যবহার রোধে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কোনো পদক্ষেপ নিয়েছেন কি?
হ্যাঁ, পদক্ষেপ গোটা দেশে জুভেনিয়াল জাস্টিস যেটা জারি হয়েছিল আমাদের দেশে তামাকজাত দ্রব্য ব্যবহার করার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে সেটা সেইভাবে কার্যকর হয়ে ওঠেনি, যার ফলশ্রুতি হিসাবে এখন দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে এই জুভেনিয়াল জাস্টিস তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে যে আইনটা জারি হয়েছিল আমাদের রাজ্যে সেটা ঠিক মতো সক্রিয় হয়েছিল না। তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে ছেলে মেয়েরা এক কথায় বকে গেছে, স্কুল কলেজের চত্বরের 100 মিটারের মধ্যে ব্যাপক হারে পান বিড়ি গুটখা তামাকজাত দ্রব্য বিক্রির দোকান তৈরি হওয়ার ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এটাকে এখন বন্ধ করার জন্যে একটা নজরদারির দল তৈরির জন্যে সরকারিভাবে একটা উদ্যোগ নিতে চলেছে। ইতিমধ্যেই একটা সরকারি নির্দেশিকা প্রত্যেকটা স্কুলে জেলা স্তরে এসে পৌঁছেছে, যেখানে বলা হচ্ছে যে কোনো স্কুল কলেজের যেখানে যেটা যে যেখানে স্কুল কলেজটা অবস্থান করবে সেটা যদি পঞ্চায়েত এরিয়া হয়, কর্পোরেশন এরিয়া হয়, পৌর এলাকায় হয়, সেখানকার একজন জনপ্রতিনিধি থাকবে, স্কুলের প্রধান শিক্ষক থাকবে, কলেজের প্রিন্সিপাল থাকবে, অভিভাবক মানে গার্জিয়ানদের তরফে একজন কেউ থাকবে এবং স্থানীয় প্রশাসন ইনভলভ থাকবে, একটা নজরদারি কমিটি হবে, তারা নজরদারি করবে সেই সব স্কুল কলেজের এই চত্বরে এই বয়সের অল্প বয়সের ছেলে মেয়েরা তামাকজাত দ্রব্য সেবন করছে কিনা, সেটা করলে তাকে হাতে নাতে ধরা হবে, তাদের এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং সচেতনতার জন্য এটা সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কুল কলেজ চত্বরের এরিয়ার মধ্যে 100 মিটারের মধ্যে এই জাতীয় কোনো দোকান রাখা চলবে না, সরকারি নির্দেশিকা ইতিমধ্যেই এসে গেছে।
তো সরকারি এই পদক্ষেপ কবে থেকে কার্যকর হবার কথা রয়েছে?
30 আগস্টের মধ্যে এটা সব জায়গায় লাগু করতে বলে দেওয়া হয়েছে, আগামী 30 আগস্টের মধ্যে এই মাসেরই।
পরমাশিষ ঘোষ রায়, গুটখা কি এবং একে কি মাদক হিসেবে ধরা যায় এবং এর ক্ষতিকর দিকগুলো কি হতে পারে?
চিকিৎসকদের সঙ্গে আমরা যেরকম ভাবে কথা বলেছি, মাদক হিসেবে তারা তো বলছে যে কোনো তামাকজাত দ্রব্যই একটা মাদক, নেশাগ্রস্ত হয়, মানুষকে অ্যাডিক্ট করে, মানুষ আসক্ত হয়ে পড়ে। ডেফিনিট করে যে মাদক দ্রব্য আমরা পানীয়কে যেভাবে মাদক দ্রব্য বলা হয় এটাকে সেইভাবে না বললেও চিকিৎসকরা বিজ্ঞানসম্মত ভাবে কিন্তু গুটখা পান মশলাকেও মাদক দ্রব্য হিসাবেই ধরে নিচ্ছে। তার কারণ মানুষ যেটাতে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে, তাকেই তারা মাদক বলছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা ক্ষতিকারক দিক হচ্ছে, অনেক মানুষ আছে একটা সময় সকাল 10টায় এসে পান মশলা খায় বা গুটখা খায়, সে যদি আবার ঘন্টা তিনেক পরে সেটা না পায় বা পরের দিন সকাল 10টায় না পায়, সে উদগ্রীব হয়ে পড়ে কতক্ষণে সেটা পাবে। তো সেই কারণে চিকিৎসকরা সমীক্ষা করে দেখেছেন, বিভিন্ন জার্নালেও আছে, বলা আছে যে গুটখা পান মশলা বিড়ি সিগারেট এগুলো এক জাতীয় মাদক জাতীয় দ্রব্যই এবং তার ক্ষতির দিক বলছে নানা রকম শারীরিক উপশম হয়। সবচেয়ে খারাপ দিক চিকিৎসকরা বলছে যে কোনো তামাক জাতীয় দ্রব্যতে বলাই রয়েছে তামাক এই জাতীয় জিনিস সেবন করলে ক্যান্সার হতে পারে। কলকাতাতে কেন্দ্রীয় সরকারের টাটা মেমোরিয়াল ক্যান্সার সেন্টারের একজন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ, তিনি শেষ গত বুধবার কলকাতা একটা সেমিনারে বলে গেছেন যে টাটা মেমোরিয়ালে যে পরিমাণ রোগী পশ্চিমবাংলা থেকে যাচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম যুব সম্প্রদায়ের ছেলে মেয়ে এবং তারা তামাকজাত দ্রব্য সেবনের ফলেই তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এটা 99% তাই, এটা ওনার বক্তব্য পঙ্কজ চতুর্বেদীর।
স্কুল চত্বরে যে বিড়ি গুটখা পান মশলা ইত্যাদি নিষিদ্ধ পণ্য বিক্রি হচ্ছে সে সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কি?
আমাদের জুভেনিয়াল জাস্টিস অ্যাক্ট আইন অনুযায়ী, যেটা আমাদের একজন পুলিশ প্রশাসনের আধিকারিক জানিয়েছেন যে এইটা আইন করে পুলিশ প্রশাসন এটা রুখবে আইন মোতাবেক এতদিন ব্যাপারটা সক্রিয় ছিল না, এখন যেহেতু এই নজরদারির দল তৈরি হচ্ছে যেখানে পুলিশ প্রশাসনও ইনভলভ থাকবে, জনপ্রতিনিধি, অনেক সময় দেখা যায় কি স্থানীয় স্তরে একটা স্কুল চত্বরের সামনে যদি একটা দোকানকে উঠে যেতে বলা হয় তখন অনেক রকম লিটিগেশন চলে আসে, অনেক বাধা বিপত্তি ব্যাপারটা চলে আসে, সেখানে জনপ্রতিনিধিদের ইনভলভ করা হয়েছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ইনভলভ করা হয়েছে, সেখানে পুলিশ প্রশাসন আইন মোতাবেক অনেকটা অগ্রগতি হতে তাদের সহায়তা করবে এই আইন। কিন্তু সবচেয়ে চাইতে যেটা বড় বিষয়, আমাদের রাজ্যে বা দেশে 2009 সালে এটা বেড়ে যাওয়ার কারণ কি? 2009 সালে যে শিক্ষার অধিকার আইন চালু হয়েছে এটা লাগু হওয়ার কারণে শিক্ষক শিক্ষিকারা, স্কুল কলেজের অধ্যাপক অধ্যাপিকারা, স্কুল কলেজের প্রেমিসেসে কেউ সিগারেট খাচ্ছে, হেরোইন খাচ্ছে, মাদকদ্রব্য সেবন করছে, তাকে হাতে নাতে ধরলেও কড়া শাস্তি বিধান দিতে পারছে না শিক্ষার অধিকার আইনের ফলে, যেটা একটা ভালো লক্ষ্য নিয়ে কাজটা করা হয়েছিল, যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। এই কাজটা হচ্ছে কিন্তু একটা সুযোগের অসদ্ব্যবহার হয়ে যাচ্ছে, যে কেউ শিক্ষকরা শাস্তি বিধান দিতে পারবে না, কড়া শাস্তি দিতে পারবে না। শিক্ষার অধিকার আইনটা লাগু হওয়ার কারণে এইটার প্রবণতাটা বেড়ে গেছে, ছেলে মেয়েরা ব্যভিচারী হয়ে উঠছে, অভিভাবকত্ব মানছে না, যে কোনো কিছু ঘটনা ঘটলে মিডিয়াকে ডেকে নিয়ে আসছে, পুলিশ প্রশাসনকে নিয়ে আসছে, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা একটা আতঙ্কের জায়গায় চলে গেছে। আমাদের পশ্চিমবঙ্গ বঙ্গীয় শিক্ষা পরিষদের সহসভাপতি বা সাধারণ সহসভাপতি স্বপন সাহার বক্তব্য হচ্ছে, শিক্ষার অধিকার আইন আমাদের রাজ্যে লাগু হওয়ার কারণে শিক্ষক শিক্ষিকারা শাস্তি বিধান দিতে এখন তারা ভয় পাচ্ছে।
এ ব্যাপারে শিক্ষাঙ্গনের কি প্রতিক্রিয়া, শিক্ষক শিক্ষিকারা কি ভাবছেন?
আমি প্রথমে শোনাবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর আব্দুল সাফিক একটি আমাকে প্রতিবেদন দিয়েছেন, রিয়াকশন দিয়েছেন, আমি সেটা শোনাচ্ছি, তারপরে আমি আরো একজন স্কুল টিচারের বক্তব্য শোনাবো।
আমরা কি শুনতে পারি?
ছাত্রদের প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করা, অধ্যয়ন করা, জীবন এবং জীবিকার জন্য তৈরি হওয়া। আমরা সংস্কৃতে বলি ছাত্রানাং অধ্যয়নাং তপ, পড়াশোনাটাই তার প্রথম কাজ। এখন ভোগ বিলাস এবং ভোগবাদ মানুষকে আস্তে পিষ্টে ধরেছে, তো সেই ভোগবাদের কুফল কিছু অল্প বয়স্ক অপরিণত ছাত্রছাত্রীদের মধ্যে কুফল প্রভাব পড়ছে, কিছু কিছু ছাত্রছাত্রী বিপদগামী হচ্ছে, ভুল এবং খারাপ নেশা জাতীয় জিনিস ব্যবহার করছে, যেটা খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর এবং বিপদ থেকে আনতে পারে, সেই বিপদ বড় ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই ছাত্রছাত্রীদেরকে আমার প্রত্যেককে অনুরোধ, যাতে তারা বিপদ থেকে আনবেন না, কোন রকমের নেশা বা খারাপ দ্রব্য ব্যবহার করবেন না, প্রশাসন, স্কুল এবং কর্তৃপক্ষ যেটা সঠিক সেটাই সেই পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে ছাত্রছাত্রীরা সুস্থ থাকে, সামাজিকভাবে, আর্থিকভাবে দেশ এবং দশের সেবায় ছাত্রছাত্রীদেরকে আমাদের নিয়োজিত করতে হবে, কারণ আগামী দিনের ভবিষ্যৎ আমাদের ছাত্রছাত্রীরা।
এই বক্তব্যটা বলেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর আব্দুল সাফিক। আমি সেই সাথে আমাদের রাজ্যের একটি প্রত্যন্ত পঞ্চায়েত এরিয়ার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা সুলগ্না, উনি দেখছেন যে ওনার বক্তব্য যে খুব ছোট ছোট ছেলে মেয়েরা স্কুল চত্বরে আসছে, বিড়ি সিগারেট খাচ্ছে। ওনার বক্তব্য আমি ওনাকে ডাইরেক্ট দিচ্ছি, উনি বলবেন।
আমি একজন প্রাইমারি শিক্ষিকা।
নমস্কার।
সেই নমস্কার। আমার স্কুলটা একটি প্রত্যন্ত গ্রামে পঞ্চায়েত এলাকায়, তাই সেখানে আমি দেখছি গত 10 বছর আমি সেখানে কর্মরত এবং কয়েক বছর ধরে আমি দেখছি যে ছোট ছোট ক্লাস 3-4 বিরল অভিজ্ঞতা এটা আমাদের স্কুলের তরফ থেকে, একটি 3-4 বাচ্চারা এবং পার্শ্ববর্তী হাই স্কুলের বাচ্চারাও 13-14 বছর বয়সের বাচ্চারা তারা ধূমপান করছে, এটা একটা মানে আশ্চর্য একটা অভিজ্ঞতা আমাদের কাছে। এবং সেটা আমরা মনে করি যে 2009 সালে আমাদের পশ্চিমবঙ্গে যে শিক্ষার অধিকার, ভারতবর্ষের শিক্ষার অধিকার আইন যে হয় প্রচলিত হয়, তাতে করে আমরা বাচ্চাদের কোনো রকম ভাবে কোনো শাস্তি আমরা দিতে পারি না, কোনো রকম পানিশমেন্ট আমরা দিতে পারি না, তাদের আমরা বোঝাতে পারি, কিন্তু দেখেছি আমরা বুঝিয়েও তাদের গায়ে হাত বুলিয়ে বুঝিয়েও তাদের কোনো রকম ভাবে আমরা সেইখান থেকে বের করে আনতে পারছি না। কিন্তু এই যে আজকে আমরা শুনলাম যে সরকার থেকে যদি একটি পদক্ষেপ সত্যি নেয় এবং সেটা যদি আমাদের এই পঞ্চায়েত একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে একদম পঞ্চায়েত থেকে এবং আঞ্চলিক যে প্রশাসন সেটা থেকে যদি আমরা কোনো রকম ভাবে সাহায্য পাই, হ্যাঁ, তাহলে সত্যি আমরা ভীষণ ভাবে উপকৃত হব। আমরা তাদের বাবা মাদের বোঝাতে পারি না, কারণ তারা সকাল হতেই কর্মরত, তারা বাবা মা দুজনেই কাজে বেরিয়ে যাচ্ছে, বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরছে এবং ধূমপান করছে, সেটা আমাদের কাছে খুবই দুঃখজনক একটা ঘটনা। তা আমরা যদি প্রশাসনের থেকে এইটুকুনি সাহায্য পাই যে আমাদের সঙ্গে যদি তারা একটু হাতে হাত মিলিয়ে যদি একটু বোঝানোর চেষ্টা করে, যদি কোনোভাবে যদি আমরা বাচ্চাগুলোকে এই ধূমপান থেকে মাদকাসক্ত থেকে আমরা বের করে আনতে পারি, সত্যি আমরা আজকে সাকসেস হব। এটা আমাদের খুব একটা ভালো লাগার জায়গা হবে যে সত্যি একটি বাচ্চাকে আমরা বাঁচাতে পেরেছি দুরারোগ্য ব্যাধি থেকে। ধন্যবাদ।
ধন্যবাদ পরমাশিস ঘোষ রায়। আমরা সুলগ্না ঘোষ রায়ের মন্তব্য শুনলাম। তামাকজাত পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ার মূল কারণ কি?
মূল কারণ খুব সহজলভ্য হয়ে গেছে ব্যাপারটা। স্কুলে আমাদের ছোটবেলা যেটা আমরা দেখেছি, স্কুলে আটানা 1 টাকা 50 পয়সা আমরা স্কুলে নিয়ে যেতাম, আচার খেতাম, আলু কাবলি খেতাম, মুঝাল মুড়ি খেতাম। এখন মানুষ দেখে শেখে স্কুলের পাশে যে ছোট ছোট ফেরিওয়ালারা যে জিনিস নিয়ে আসে, তাদের কাছে বিড়ি সিগারেট পাওয়া যাচ্ছে সহজলভ্য, হাতের কাছে ছেলেমেয়েরা পাচ্ছে, ছেলেরা টিফিনে বেরোচ্ছে, কলেজ লাইফে তো কোনো ব্যাপারই না। সহজলভ্য হয়ে যাওয়ার কারণে আর বাধা প্রাপ্ত হচ্ছে না, কেউ কাউকে বলছে না, অভিভাবকত্ব নিচ্ছে না। এখনকার ছেলে মেয়েদের মধ্যে একটা অযথা একটা যেন স্বাধীন চেতা মনোভাব, আগের দিনের থেকে একটু মানে জায়গাটা একটু পরিবর্তন হয়েছে বলা যায়। সেই জায়গা থেকেই মনে হয় এই জিনিসের প্রবণতাটা আরো বাড়ছে। আর এই শিক্ষার অধিকার আইন আমাদের শাসন আর মিডিয়া, এখানে একটা মিডিয়ার বড় ভূমিকা যে শাস্তি বিধান করলেই সেটাকে একটা সবসময় যে সঠিকভাবে খবরটা প্রকাশিত হচ্ছে এটা ভাববার কোনো কারণ নেই। সেটা মানুষের কাছে এমন ভাবে মানে উপস্থাপন হচ্ছে যাতে দেখা যাচ্ছে যে শিক্ষকরা দায়, শিক্ষিকারা দায়, সেটা যে কতটা সত্য সেটা অনেকটা গভীরে গিয়ে দেখা উচিত। সেটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মানুষ ভুল তথ্য দিয়ে পৌঁছচ্ছে, ভুল মেসেজ পৌঁছচ্ছে। এসব সর্বাঙ্গীন ভাবে এইসব অনেকগুলো কারণ ফ্যাক্টর কাজ করছে ছেলে মেয়েদের বয়ে যাওয়ার কারণে। সরকারি স্তরে যদি এর একটা সত্যি সচেতনতামূলক একটা পদক্ষেপ নেওয়া হয়, তাহলে হয়তো সমাজটা একটা সুন্দর জায়গায় নতুন করে ছেলে মেয়েরা তৈরি হবে, মাদকাসক্ত হবে না, আর কিছু তো আইন করে বন্ধ করতেই হবে।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
বাংলাদেশে নতুন এক সামাজিক সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায় বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়ে গেছে। ঢাকার তালাক রেজিস্ট্রি দপ্তরের রিপোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
ঢাকার দুইটি সিটি কর্পোরেশন এলাকাতেই প্রতি বছর 5,000-এর উপর বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে বলে সংস্থা দুইটির তালাক রেজিস্ট্রি দপ্তরের তরফে জানা গেছে। রেজিস্ট্রি দপ্তর জানিয়েছে, দিন দিন বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ছে। এর মধ্যে নিম্নবিত্ত থেকে শুরু করে প্রভাবশালী এবং ধনী পরিবারও রয়েছে। এ সকল বিচ্ছেদের 2/3 নোটিশ আসছে নারীদের কাছ থেকে। বিশেষজ্ঞরা বলছেন সারা দেশে বিবাহ বিচ্ছেদের চিত্র আরো ভয়াবহ। বিবাহ বিচ্ছেদের নেপথ্যের কারণ সম্পর্কে জানতে চাইলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার জিল্লুর রহমান খান ভয়েস অফ আমেরিকাকে বলছেন,
তো এখন বিবাহ বিচ্ছেদ বাড়ার একটা বড় কারণ হচ্ছে যেটা আমরা দেখছি যে এখন এটা কিন্তু সেটেল ম্যারেজ এবং অ্যাফেয়ার ম্যারেজ দুটোতেই কিন্তু আপনার বাড়তে পারে। এমন কোনো কথা নাই যে আগের থেকে জানাশোনা বা পরিচয় থাকলে যে ব্যাপারটা হবে না, সেরকম না। তবে যে জিনিসটা দেখা যাচ্ছে সামাজিক ভাবে আমরা দেখছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে সেটেল ম্যারেজের ক্ষেত্রে সেখানে এতটাই অমিল থাকে যে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু পরবর্তীতে খুব একটা সমস্যা তৈরি করে, মানে পরস্পরকে বোঝা করা এবং আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সমস্যা হয়। আমরা এমনও শুনেছি টেলিফোনে বিয়ে হচ্ছে, বিদেশে থাকছে, পর বিদেশে থাকে টেলিফোনে বিয়ে হচ্ছে বা স্কাইপের মাধ্যমে বিয়ে হচ্ছে, তারা এই যে ব্যাপারগুলো সেটা একটা বড় কারণ। কিন্তু সামাজিক কারণ যদি আমরা দেখি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষের কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ আগের যে কোনো পর্যায়ের থেকে অনেক তীব্র এখন। যে একজন ব্যক্তি তার নিজস্ব আইডেন্টিটি, তার লাইকিং, ডিসলাইকিং, সেই যে বিষয়গুলো সেটা অনেকটা মানে খুব স্পষ্ট এবং আমরা যেটা বলি অপ্রিয়া। এখন এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ব্যক্তিত্বের যে দ্বন্দ্ব, এখন খুব তুচ্ছ বিষয় কিন্তু শিক্ষা হয়, যেমন আমরা দেখি যে খুব সামান্য ছোটখাটো ব্যাপার, কোনো ব্যাপারে হয়তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে একজন প্রেফার করতেছে একটা বিষয় আরেকজন আর যায়, এক্ষেত্রে হয়তো মানে যে আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা যেটা থাকা উচিত সেটা তৈরি হচ্ছে না, এগুলো একটা কারণ। আবার অনেক সময় আমরা দেখি যে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়, সেটা হচ্ছে যে পারস্পরিক বোঝাপড়া এবং আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের মধ্যে কমিটমেন্ট এবং সেটা কিন্তু থাকে না। এবং আমরা যেটা দেখি যে অনেক সময় যে পরক্রিয়া এবং বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো সেগুলো কিন্তু বিবাহ বিচ্ছেদের একটা বড় কারণ। আর পারিবারিক কারণ থেকে আমরা যেটা দেখি যে যখন বিয়ের পরে যখন পরিবারের মধ্যে বসবাস করা শুরু করে, তখন সেই পরিবারের সাথে অ্যাডজাস্ট করার একটা বিষয় থাকে। এবং সেক্ষেত্রে আমাদের আমরা কালচারে যেটা দেখি যে হয়তো মানে মেয়েদেরকে গিয়ে মানে তার হাজবেন্ডের বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে বা তাদের জয়েন্ট ফ্যামিলিতে থাকছে, এবং সেক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় স্বামীর যে পরিবার, পরিবারের সদস্যরা তারা যদি সাপোর্টিভ না হয় এবং তাদের অ্যাটিটিউড যদি এরকম থাকে যে তার প্রতি সবসময় একটা মানসিক চাপ তৈরি করা এবং বিভিন্ন ভাবে তাদেরকে মানে সহযোগিতা না করে বিভিন্ন ধরনের মানসিক উৎপীড়ন, এই বিষয়গুলো কিন্তু একটা পর্যায়ে দূরত্ব তৈরি করে। এবং সেক্ষেত্রে মানে হাজবেন্ডের একটি মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেহেতু যে পরিবারে বড় হয়েছে তাকে নতুন করে একটা পরিবারে এসে তাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে বা থাকতে হচ্ছে। মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামীর ভূমিকা অনেক সময় হাজবেন্ডের ভূমিকা খুব নির্বিকার হয়, যে তার হয়তো মানে ফ্যামিলির সাথে কনফ্লিক্ট তৈরি হবে, এই বিষয়গুলো চিন্তা করে সে ব্যাপারটা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই কিন্তু একটা দূরত্ব তৈরি হয়। এবং মেয়েটি যখন আমরা এমন দেখেছি যে বিভিন্ন সময় পারিবারিক নির্যাতনের শিকার হয় এরকম দেখেছি আমরা, এবং যৌতুকের সমস্যা কিন্তু এখন হয়তো আগের থেকে অনেকটা কমে গেছে, কিন্তু এগুলো কিন্তু একটা বড় কারণ যে তাকে মানসিকভাবে জীবনে নির্যাতন করা বা তাকে মিনিমাম যে সম্মানটুকু দেওয়া বা তার যে মানে এই পরিবারের সে একজন সদস্য, এইটা এই সদস্যের যে একদম অধিকার আছে বা তার একটা গুরুত্ব আছে সেই বিষয়টি কিন্তু মানতে না চাওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনার মানে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে একটা বড় কারণ হিসেবে থাকে। তারপর আমরা যেটা বলি যে এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে দুজন ব্যক্তির মধ্যে নারী পুরুষের মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মিনিমাম যে সমঝোতা মানে আমরা বলি যে আন্ডারস্ট্যান্ডিং সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে দুজনের এখানে কিন্তু দুজনের টেস্ট লাইকিং ডিসলাইকিং ভিন্ন হলে কিন্তু একটা কমন গ্রাউন্ড থাকে যেখানে যেটার উপর ভিত্তি করে কিন্তু তারা সারা জীবন পার করে দিতে পারে ভালো লাগা পথ। এবং আরেকটা বিষয় আছে যে সম্পর্কের যে চর্চা আমরা বলি, যে অনেকে মনে করে যে বিয়ের আগে হয়তো তাদের অ্যাফেয়ার ছিল বা খুব ভালো লাগার সম্পর্ক ছিল, পরে দেখা যাচ্ছে বিয়ের পরে গিয়ে বিভিন্ন বিষয়ে খুব মত অদ্বৈততা তৈরি হচ্ছে। এবং আরেকটা হলো যে মানে বিবাহিত সম্পর্কের বা জীবনের যে কিছু দৈনন্দিন বিষয় আছে, যেমন কিছু দরকারি বিষয় যে আমরা বলি যে গার্হস্থ যে বিষয়গুলো সেগুলো চাওয়া মানুষের সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অমিল দেখা যাচ্ছে যে তারা আগে যেরকম মনে করেছিল বাস্তবে সেটি ঠিক সেরকম। এই যে মানে বিয়ের আগে যাদের যাদের যে চিন্তা ভাবনা ছিল বাস্তবে সে দেখছে তার সাথে কোনো মিল থাকছে না, কিন্তু এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলে থাকি যে এই যে মানসিক প্রস্তুতি একটা যে বিবাহিত জীবনে যাওয়ার আগে তাদের যে একটা মিলন প্রস্তুতি সেই সেটা অনেক সময় থাকে না, তারা উত্তরেই দেখা যাচ্ছে যে খুব তাড়াহুড়ো করে বিয়ে অ্যারেঞ্জ করে বিয়ে হয়ে যাচ্ছে এবং তাদের যে মিনিমাম যে পরিচয় জানা পরিচয় বা কথাবার্তা বলার বিষয় সেইটার কোনো সুযোগ থাকছে না। তাহলে এই এই বিষয়গুলো যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ অনেকটা মানে কমে যাওয়া সম্ভব যেটা আমরা মনে করি। আরেকটা ব্যাপার যেটা আমরা বলি এই ডিভোর্স কিন্তু মানে একটা খুব মানে মারাত্মক ধরনের নেগেটিভ মানে ইভেন্ট বা জীবনের একটা ক্ষতিকর একটা ব্যাপার, এবং এই ক্ষেত্রে কিন্তু মানে যাদের মধ্যে ডিভোর্স হয় তারা যেরকম ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক সময় তাদের সন্তান থাকলে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমরা যেটা দেখেছি যে গবেষণায় দেখা যায় ডিভোর্সের কারণে যারা ডিভোর্সি তাদের মধ্যে বিষণ্ণতার হার অনেক বেশি এবং তাদের বিষণ্ণতার কারণে তাদের কাজের সমস্যা হয়, স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, তাদের খাওয়া দাওয়া ঘুম অরুচি এইসব হতাশা, মানে নানা ধরনের সমস্যা এবং কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। এবং এমন হয় আমরা দেখেছি যে ডিভোর্সের পরে অনেকের মধ্যে আত্মহত্যার লক্ষ্যটা দেখা যায় এবং সেক্ষেত্রে কিন্তু সুইসাইডাল সম্মুখীন হয়ে যেতে পারে। এবং সবচেয়ে যেটা হয় তাদের ছেলে মেয়েদের শিশু কিশোরদের, তারা কিন্তু তাদের মধ্যে বিষণ্ণতা হয়ে যায় এবং তারা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যক্তি হিসেবে দূরে ওঠার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু মারাত্মকভাবে নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমরা বলি যে এবং এর শারীরিক দিকও আছে, যেমন মানে কারণে পরবর্তীতে তাদের বিভিন্ন শারীরিক প্রবলেম হয়, খাওয়া দাওয়া কমের সমস্যা এবং তাদের কাজের ক্ষমতা নষ্ট হয়ে যায়।
বিবাহ বিচ্ছেদ প্রতিরোধে কি করণীয় আছে সে সম্পর্কে জানতে চাইলে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বললেন,
এবং কারো যদি মনে করা হয় যে তাদের দাম্পত্য কথা শুরু হয়েছে, সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা মানসিক স্বাস্থ্য বিষয়ক অথবা মনোবিদের সহযোগিতা নিতে পারেন। কারণ এক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপি বা কাউন্সিলিং, আমরা বলি ম্যারেজ কাউন্সিলিং, এটা কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং অনেক সময় দেখা যাচ্ছে তারা দুজন দুজনকে হয়তো ভালোবাসতেছেন, কিন্তু তাদের প্রকাশভঙ্গি বা আচরণের মধ্যে কিন্তু এমন একটা ব্যাপার থাকছে, এটার কারণে তাদের দূরত্ব তৈরি হচ্ছে। এবং আরেকটা জিনিস আমরা দেখি বিবাহিত জীবনে সবসময় যেটা মানে বলা হয় যে স্বামী বা স্ত্রী মনে করছেন যে আমার মনের কথা সে কেন বুঝতে পারতেছে না, মানে এই যে কমিউনিকেশন গ্যাপ, কিন্তু অনেক সময় কিন্তু কিছু কিছু ব্যাপারে খোলাভাবে আলোচনা প্রয়োজন, কিন্তু সেটা হয়তো থাকছে না, কিন্তু সেই কারণে কিন্তু দূরত্ব তৈরি হয়। এবং অনেক সময় আমরা দেখি যে এই কারণে খুব তুচ্ছ ব্যাপার থেকে কিন্তু মতদ বিরোধ এবং দ্বন্দ্ব তৈরি হয় এবং যেটি একটা পর্যায়ে নিয়ে মানে ডিভোর্সের চলে যায়। যেমন আমরা বাস্তবে দেখেছি আমাদের কাছে যারা এসছেন এরকম মানে দাম্পত্য কলহ নিয়ে, সেখানে আমরা দেখেছি শুধু তুচ্ছ বিষয়, যেমন আমি উদাহরণ হিসেবে বলি স্ত্রী চাচ্ছে যে তার বাবার বাড়িতে শীত করবে, কিন্তু স্বামী প্রতিবারই তার নিজের বাড়িতে বা মানে ওয়াইফের শ্বশুর বাড়িতে ঈদ করতে যাচ্ছে। এই যে খুব তুচ্ছ বিষয়, এটা নিয়ে কিন্তু ডিভোর্সের পর্যন্ত গড়িয়েছে ব্যাপারটা। এই যে মানে পারস্পরিক যে প্রবণতা, এটি কিন্তু বিবাহিত জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি না থাকে, যেমন দুজনের মধ্যে যদি এই মানে কম্প্রোমাইজ করার টেন্ডেন্সি না থাকে বা আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে, তখন কিন্তু খুব তুচ্ছ বিষয়গুলো কিন্তু অনেক সময় ডিভোর্সে করার সম্ভাবনা থাকে। এছাড়াও আমরা যেটা দেখি ডিভোর্সের আরো কিছু কারণ আছে, যেটা হচ্ছে যে আমরা বলি যে নির্যাতন, মানে শারীরিক মানসিক নির্যাতন এবং সেক্সুয়াল ভায়োলেন্স, এগুলো কিন্তু অনেক সময় এবং দেখা যাচ্ছে হাজবেন্ড মদ্যপান শক্তি আক্রান্ত স্বাভাবিক শারীরিক যে ব্যাপারগুলো সেগুলো ঠিক থাকছে না, এইগুলো কিন্তু মানে নানা কিছু কারণ থাকে যেগুলো বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী। তো আমরা যেটা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়ে আরো জনসচেতনতা তৈরি করা দরকার, এবং আরেকটা হচ্ছে যে সরকারি পর্যায়ে বিষয়ে বিভিন্ন সহযোগিতা শুরু হয়েছে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে কারোর মধ্যে যদি দেখা যাচ্ছে যে দাম্পত্য কলহ তৈরি হচ্ছে, শুরুতেই যদি মানে আইডেন্টিফাই করে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে যদি আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায় সবচেয়ে ভালো, এবং প্রয়োজন হলে আমরা মনে করি যেটা প্রফেশনাল হেল্প, এটা মানসিক রোগ বিশেষজ্ঞ অথবা মানে মনোবিদ বা কারো মাধ্যমে যদি কাউন্সিলিং ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু সব মানে এই ব্যাপারটি একটি পর্যায়ে এক্সট্রিমে যাওয়ার আগে এটা প্রতিরোধ করা সম্ভব। আমরা মনে করি যে মানে শুরুতেই যদি সমস্যা নির্ধারণ করে এর ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এই হয়তো বিবাহ বিচ্ছেদ এখন যে পর্যায়ে আছে এবং এখান থেকে আজকে মানে কিছুটা কমানো সম্ভব সেটা আমরা মনে করি।
ডাক্তার খান বলেন, বিবাহ বিচ্ছেদ কমানোর জন্য পারিবারিক এবং সামাজিক ভাবেও প্রচেষ্টা চালাতে হবে। পরিবার এবং সমাজকে বিবাহ বিচ্ছেদ ঠেকানোর জন্য আরো বেশি সচেতন এবং সংবেদনশীল হতে হবে বলে তিনি মনে করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এবারে রয়েছে যুব সংবাদ। সাম্প্রতিক সময়ে আপনি যদি নাইরোবি শহরতলিতে হেঁটে থাকেন, তাহলে আপনার নজরে পড়বে 29 বছর বয়সী মোজেস অডিয়াম্বোকে। নিজের প্রচেষ্টায় স্যাক্সোফোন যন্ত্রে পারদর্শী এই যুবক দর্শকদের দৃষ্টি এবং প্রশংসা কুড়িয়ে থাকেন, এবং এই প্রজন্মের বহু যুবকের মতো অডিয়াম্বো নাইরোবির রাস্তায় বেড়ে উঠেছেন। নাইরোবি থেকে ভয়েস অফ আমেরিকার রায়েল ওম্বোর রিপোর্ট পড়ে শোনাচ্ছেন ইজাজ বিন হিউসেন।
স্যাক্সোফোনে যে সুরের জাল বিছালেন তার নাম মোজেস ওদিয়াম্বো। 29 বছর বয়সী এই সঙ্গীত প্রেমী মোজেস নাইরোবির কেন্দ্রীয় বাণিজ্যিক শহরের সন্ধ্যাকালীন ব্যস্ত সময়টা স্যাক্সোফোন বাজানোর জন্যই বেছে নিয়েছেন। প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার তাকে বাজাতে দেখা যায়। 28 এপ্রিল তার রাস্তায় মনোরঞ্জন করার এক বছর পূর্ণ হল। তবে সে কখনো অজানা থাকেনি, 10 বছর বয়সে তার 3টি ভাইকে নিয়ে সে ঘর ছেড়েছিল। দারিদ্র্য তার মাকে গ্রাস করেছিল, তিনি পারেননি তাদের মুখে আহার যোগাতে। তাই ওডিয়াম্বোকে নাইরোবির কায়োতো সুয়েতো এলাকার বস্তিতে বেশ কয়েক বছর গৃহহীন অবস্থায় জীবন কাটাতে হয়েছে। আয়োজকদের সহায়তায় সে হাইস্কুলের পড়াশোনা সম্পন্ন করে, যে হাইস্কুলে সে অন্য এক সঙ্গীত যন্ত্র ট্রাম্পেট বাজাত। এভাবেই সঙ্গীতের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে।
So the director called me and told me, before we get a professional teacher, come and try, you know, teaching these guys, these students. So when I went there, I saw the saxophone and just like fell in love with it. And I picked it up, taught myself.
আমাদের পরিচালক আমাকে ডেকে একদিন বলল, পেশাদার একজন শিক্ষক যতদিন না ক্লাস নিচ্ছেন, তুমি চেষ্টা করো না ছাত্রদের শেখাবার। তার ডাকে আমি সাড়া দিই। সেখানে একটি স্যাক্সোফোন রাখা ছিল। আমি নিমিষেই স্যাক্সোফোনটির প্রতি অনুরক্ত হই। নিজে থেকে একেবারে গোড়া থেকে শুরু করে আজ আমি এই পর্যায়ে এসেছি। ওদিয়াম্বো রাস্তায় পরিবেশনা না করলে তখন সে 2টি সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীতের ক্লাস নেয় অথবা ব্যক্তিগতভাবে শিখিয়ে থাকে। তবে পথই যেন তার কাছে সঙ্গীতের এক প্রেরণা।
I could choose to be in my house and do my practice in the house, but I saw that not being so productive to me, so I wanted to go out and make a difference.
বাড়িতে বসেই আমি সঙ্গীত চর্চা বা অনুশীলন করতে পারতাম, তবে সেটাকে তেমন একটা উদ্ভাবনশীল মনে হয়নি আমার কাছে। তাই ভাবলাম ঘর থেকে বেরিয়ে ভিন্নতর কিছু একটা করি। যেহেতু রাস্তায় আমি বড় হয়েছি, ভাবলাম রাস্তায় ফিরে এসে নতুন কিছু একটা করলে কেমন হয়। রাস্তায় রাস্তায় পরিবেশনা শেষে ওদিয়াম্বো তার সঙ্গে দেখা করতে আসা বাচ্চাদের জন্য সময় বার করে নেন। ওদিয়াম্বো বলেন, অনুরাগ আর উৎসাহ থাকলে জীবনে তারাও পরিবর্তন আনতে পারবেন। 14 বছর বয়সী রাফায়েল মোয়াঙ্গি নিজে গান লেখে, নিজে সুর করে গান গায়। এই 14 বছরের বালকও 6 বছর ধরে রাস্তায় রাস্তায় বড় হয়েছে। রাফায়েল বলল তার কথায়, মোজেস ওদিয়াম্বোকে যখন আমি স্যাক্সোফোন বাজাতে দেখি, আমার কাছে একটা আশার সঞ্চার হয়। মনে হয় আমারও গান গাইতে শুরু করার সময়। আমি গান লিখতে শুরু করি। আমি যখন মোজেসকে আমার গানগুলি দেখালাম, ও বলল ও আমার মধ্যে এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। বৃহস্পতিবার দিন ওদিয়াম্বোর সঙ্গে গিটারে অংশ নেয় অন্য এক তরুণ, স্টিভেন মোথামা। মোথামা জানালো, পথে পথে পরিবেশনের মধ্যে দিয়ে জনগণের সঙ্গে একটা সুদৃঢ় যোগাযোগ গড়ে ওঠে।
People just take time to come and listen, you know, tired people from work, taking time out to just stop in the street, not knowing you, just seeing you there, but listening and appreciating, you know.
দিনের কর্মব্যস্ত সময়ের পর পরিশ্রান্ত জনগণ পথ চলার মাঝে রাস্তায় গান শোনার সময় বার করে নেন। আপনি কে তা জানার প্রয়োজন পড়ে না, শুধু শুনতে আর তারিফ করতে তারা আনন্দ পান। মাঝে মধ্যে কেউ কেউ 1 শিলিং বা 2 শিলিং দানও করেন, তবে এই যে সোনারের জন্য দাঁড়ানো তা সত্যি হৃদয় স্পর্শী। সঙ্গীতের মাধ্যমে ওদিয়াম্বো উন্নততর জীবনের সন্ধান পেয়েছেন, তাই সেই সুযোগটা পরবর্তী প্রজন্মের কাছে তিনি পৌঁছাতে চান।
এবারে রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
আইসিস সন্ত্রাসী গোষ্ঠী পরাস্ত হবার এবং তাদের দখলিত এলাকা মুক্ত হবার সঙ্গে সঙ্গে এটা জোরালোভাবে স্পষ্ট হয়ে উঠেছে যে এই সন্ত্রাসী গ্রুপটিকে পরাস্ত করতে শুধুমাত্র তাদের ঘৃণ্য উপস্থিতি মুছে ফেলা যথেষ্ট নয়, আরও অনেক কিছুই করতে হবে। আইসিসদের পরাস্ত করতে গ্লোবাল কোয়ালিশনের প্রেসিডেন্টের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক লিখেছেন, স্বদেশ ভূমিকে এসব সন্ত্রাসীদের কাছ থেকে ফিরে পাওয়া সম্ভব হয়েছে ইরাকি বাহিনীর সাহসিকতা ও দৃঢ় প্রত্যয়ের কারণে, যে সাহসিকতায় সহায়তা যুগিয়েছে কোয়ালিশন বাহিনীর প্রশিক্ষণ ও সমর্থন। তিনি আরও লিখেছেন, সামরিক সাফল্য অর্জনে সহায়তা করেছে নজিরবিহীন মানবিক সহায়তার ডাক। শুধুমাত্র মোজুলে 9,30,000 জনগণ যুদ্ধের কারণে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, তবে প্রত্যেকেই মানবিক সাহায্য সহায়তা লাভ করেছেন। মিস্টার ম্যাকগর্ক লিখেছেন, ইরাক সরকার ও জাতিসংঘের সঙ্গে অনতিবিলম্বে পুনর্বাসন কর্মসূচিতে আমাদের মনোযোগ নিবদ্ধ করার কারণে 225,000 বেশি বাস্তুচ্যুত জনগণ ঘরে ফিরে আসতে পেরেছেন এবং 350,000 শিশু স্কুলে ফিরে আসতে পেরেছে। সমগ্র দেশ জুড়ে 2,000,000 ইরাকি জনগণ আইসিসদের দখল থেকে মুক্ত হওয়া এলাকায় তাদের ঘরবাড়িতে ফিরে আসতে পেরেছেন। ইরাকে আজ আইসিসদের পরাস্ত করার বেশিরভাগ উদ্যোগী হচ্ছে পুনর্বাসন প্রকল্প ঘিরে। প্রধান লড়াই নীতি এখন সিরিয়ার প্রতি নিবদ্ধ হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং সিরিয়ান আরব কোয়ালিশন রাক্কা মুক্ত করতে প্রবল চাপ দিয়ে যাচ্ছে। রাক্কা শহরের 40% এলাকা এখন আইসিস সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত হয়েছে। বিশেষ প্রতিনিধি ম্যাকগার্ক লিখেছেন, রাক্কা মুক্ত করার লক্ষ্যে সামরিক অভিযান ত্বরান্বিত করার অর্থ পুনর্বাসন কর্মসূচিকে শনাক্ত করা, তাকে সমন্বিত করা এবং তার অর্থায়নে আমাদের প্রয়াসকে অবশ্যই দ্বিগুণ করা। রাক্কার পুনর্বাসনে জাতিসংঘের অতিরিক্ত মানবিক সহায়তা বাবদ $14 কোটি সাহায্যের প্রয়োজন হবে। আমাদের হিসেব অনুযায়ী বিস্ফোরক দ্রব্যাদি অপসারণে $5 কোটি বেশি খরচ হবে। এছাড়াও জাতিসংঘের হিসেব অনুযায়ী সমগ্র ইরাক জুড়ে মানবিক সহায়তা বাবদ আরও অতিরিক্ত $56 কোটি সাহায্যের প্রয়োজন পড়বে। যুক্তরাষ্ট্র গত মাসে অতিরিক্ত মানবিক সহায়তা বাবদ $11.90 কোটি প্রদান করেছে। ইরাকের স্থিতিশীলতা কর্মসূচিতে $15 কোটি এবং সিরিয়ান রিকভারি ট্রাস্ট ফান্ড বাবদ $2 কোটি দেয়া হয়েছে। মিস্টার ম্যাকগার্ক আরও লিখেছেন, মসুল মুক্ত করার অভিযানে আবারও আমি ইরাক সরকার, ইরাকি নিরাপত্তা বাহিনী, কুর্দি পেশমার্গা ও গোটা গ্লোবাল কোয়ালিশনকে স্বাগত জানাচ্ছি। একত্রে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, তবে আরও অনেক কিছুই এখনও করার আছে। আমাদের অংশীদারদের প্রতি অনুরোধ, যেসব এলাকায় সাহায্যের প্রয়োজন সবচাইতে বেশি সেখানে সাহায্য সহায়তার কথা বিবেচনা করুন এবং মুক্ত হস্তে দান করুন।
এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
বার্সিলোনা শহরের কেন্দ্রস্থলে ব্যস্ত রাস্তায় একটি ভ্যানগাড়ি ফুটপাতে উঠে বহু লোককে আহত করার পর দুজন সশস্ত্র লোক এখন একটি পানশালায় প্রবেশ করেছে এবং নিজেদেরকে সেখানে আটকে রেখেছে। স্পেনের একটি পত্রিকা জানিয়েছে যে সেখানকার একটি ব্যস্ত এলাকা লা বুকেরিয়াতে বন্দুকের শব্দ শোনা গেছে, তবে তারা কোনো সূত্র উল্লেখ করেনি। পুলিশ টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলছে যে বার্সিলোনা শহরের কেন্দ্রস্থল লা রাম্বলা নামের পর্যটন এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গেছে যে পথিকদের গাড়ি চাপা দেওয়ার পর চালক পায়ে হেঁটেই পালিয়ে যায়। তবে এটা এখনও পরিষ্কার নয় যে বন্দুকধারীরাই ওই ভ্যান চালাচ্ছিল কিনা। পুলিশ মেগাফোনে জনগণকে ওই এলাকা ত্যাগ করতে বলেছে। এই আক্রমণকে সন্ত্রাসী হামলা বলেই মনে করা হচ্ছে। অনেকেরই আহত হবার খবর পাওয়া গেছে, কিন্তু কারো নিহত হবার নিশ্চিত কোনো খবর এখনও পাওয়া যায়নি। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় টুইটার বার্তায় বলেছেন যে তিনি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং এখন সরকারের অগ্রাধিকার হচ্ছে আহতদের চিকিৎসা করা। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং জরুরি পরিষেবা সেখানে কাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় সংবাদ মাধ্যম এবং রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের এই বলে সমালোচনা করেছেন যে তারা গত সপ্তাহান্তে ভার্জিনিয়ার শার্লটসভিলে সহিংসতা সম্পর্কে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছেন। গোড়াতে শনিবার ট্রাম্প তার মন্তব্যে সহিংসতার জন্য অনেকগুলো পক্ষকে দায়ী করেন, আবার সোমবার তিনি এজন্যে নব্য নাৎসি, শ্বেতাঙ্গ বর্ণ শ্রেষ্ঠবাদী এবং কু ক্লাক্স ক্লানকে এই অশান্তির জন্য দায়ী করেন। মঙ্গলবার নাগাদ তিনি আবার তাঁর প্রাথমিক মন্তব্যে ফিরে যান। ট্রাম্পের ওই মন্তব্যের পর প্রভাবশালী রিপাবলিকান এবং ডেমোক্রেটদের কাছ থেকে যেমন সমালোচনা আসে, তেমনি সমালোচনা করেছেন ব্যবসায়ী এবং সামরিক বাহিনীর কর্মকর্তারাও। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ জেনারেল বলছেন যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আগামী সপ্তাহে এক যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। চীন ও উত্তর কোরিয়া এই বার্ষিক মহড়া বন্ধ করার জন্য যে চাপ দিচ্ছে তাকে পাশ কাটিয়ে এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো রকম সামরিক ব্যবস্থা নেওয়ার আগে দক্ষিণ কোরিয়ার অনুমোদন লাভের প্রতিশ্রুতি দিয়েছেন। হিজবুল মুজাহিদিনকে বিদেশি সন্ত্রাসী বলে চিহ্নিত করার জন্য পাকিস্তান যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। এই সর্ববৃহৎ জঙ্গি গোষ্ঠীটি বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়ছে।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় চাইছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.